শুভ সন্ধ্যা। আজ সোমবার, 3রা ফেব্রুয়ারি 2020 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসানুল্লাহ। শ্রোতা বন্ধু, আপনি হয়তো জানেন গত সপ্তাহে ক্যানবেরা ও পার্শ্ববর্তী অঞ্চলে একাধিক দাবানল জ্বলছিল। ভয়াবহ ওইসব দাবানলের কয়েকটি দক্ষিণ ক্যানবেরার জনবসতির খুব কাছাকাছি চলে আসে। আজকের অনুষ্ঠানে আমরা সে কথা শুনব এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে প্রজল্যমান দাবানলের উপর দুজন অতিথির কথাও শুনব। ঠিক 17 বছর আগে ক্যানবেরাতে 2003 সালের জানুয়ারি মাসে ভয়াবহ এক দাবানল নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে। তাতে প্রায় 500 বাড়িঘর পুড়ে যায় এবং প্রাণহানিও ঘটে। তাই ক্যানবেরাবাসীরা এবারের দাবানলের ব্যাপারে ছিলেন ভীষণ উদ্বিগ্ন, আতঙ্কিত। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালীন দাবানল একটি প্রাকৃতিক ব্যাপার, তবে এবছর এসব দাবানলের সংখ্যা, আয়তন, প্রবলতা, স্থায়িত্ব এবং বিস্তৃতি অতীতের সব দাবানলের চেয়ে বেশি। বৈশ্বিক উষ্ণায়ন, অনাবৃষ্টি আর দীর্ঘকালীন খরা এর প্রধান কারণ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার তিন দিকে অদূরবর্তী এলাকাতে বেশ কটি দাবানল কয়েক মাস থেকে এখনও চলছে। তবে দক্ষিণ ক্যানবেরার লোকালয়গুলোর খুব কাছের একটি দাবানল অরোরাল ভ্যালি বুশফায়ার 27 জানুয়ারি শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া আর ক্রমবর্ধমান বাতাসের তীব্র গতিতে 29শে জানুয়ারি সেটা শহর এলাকার প্রায় 15 কিলোমিটারের মধ্যে চলে আসে। ক্যানবেরার গত সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে রেকর্ড তাপমাত্রা এবং তীব্র বাতাসের সম্ভাবনা থাকায় ক্যানবেরা কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেন। গত শুক্রবার নিকটবর্তী সেই দাবানল প্রায় 7 কিলোমিটারের মধ্যে চলে আসে। ক্যানবেরার সর্বদক্ষিণের তিনটি সাবার্ব গর্ডন, কন্ডার ও ব্যাংকস ছিল সর্বাগ্রে সেই আগুনের পথে। যারা ওইসব সাবাবে বাস করেন তাদের বাসা থেকে দেখা যায় সেই দাবানলের ধোঁয়া, কুণ্ডলি আর লেলিহান শিখা। বাংলা রেডিও ওয়েবসাইটে এ সপ্তাহের অনুষ্ঠান আর্কাইভে তার একটি ছবি দেওয়া হয়েছে। ক্যানবেরার ইমার্জেন্সি সার্ভিস ওই এলাকাবাসীদের প্রয়োজনীয় কাপড়, মূল্যবান নথিপত্র, ওষুধ আর পারিবারিক স্মৃতিঘেরা ছবির অ্যালবাম নিয়ে ব্যাগ গুছিয়ে রাখতে উপদেশ দেন এবং প্রয়োজনে যে কোনো সময়ে গৃহত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেন। আমি দক্ষিণ ক্যানবেরার ওই তিনটি সাবার্বের একটি গর্ডনের বাসিন্দা। সবার মতো আমাদের প্রয়োজনীয় জিনিস ও স্যুটকেস গুছিয়ে গাড়িতে তুলে রাখি এবং বাসস্থান ত্যাগের জন্য অপেক্ষায় থাকি। আমি 2003 সালের ক্যানবেরাতে ভয়াবহ দাবানলের একজন প্রত্যক্ষদর্শী, তাই সবসময় এক অজানা আশঙ্কায় আর উদ্বেগে থাকি। সারাক্ষণ স্থানীয় রেডিও স্টেশন থেকে প্রচারিত দাবানলের সর্বশেষ পরিস্থিতি আর নির্দেশনা শুনে সময় পার করি। গত শুক্রবারে ছিল চরম আবহাওয়ার পূর্বাভাস। অজানা আতঙ্কে ভীষণ উত্তেজনায় যখন সময় পার করছি, তখন বিকেলে বায়ু পরিবর্তনের ফলে আগুনের গতি বিপরীত দিকে ঘুরে যায়। ক্যানবেরার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অনাবাদি চারণভূমি আর গ্রামীণ খামারগুলোর দিকে আগুন অগ্রসর হতে শুরু করে। আমরা আসন্ন এক বিপর্যয় থেকে অলৌকিকভাবে বেঁচে যাই। পরবর্তী দুই দিন শনি ও রবিবার এক অনিশ্চয়তায় কাটানোর পর দাবানলের শহরমুখী প্রকোপ কিছুটা স্তিমিত হওয়ায় কর্তৃপক্ষ সাবধানবাণী ইমার্জেন্সি ওয়ার্নিং থেকে নামিয়ে ওয়াচ এন্ড অ্যাক্ট উপদেশ জারি করেন। এতে আমরা গত এক সপ্তাহব্যাপী উৎকণ্ঠা আর উদ্বেগ থেকে কিছুটা স্বস্তি পেলেও সেই বাড়ির সদর দরজা ফেরত দাবানল এখনও চলছে। অপরদিকে তার গতিপথ, পরবর্তী ধাপ আর স্থায়িত্ব এখনও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ওই আগুন বেশ কয়েক সপ্তাহ ধরে জ্বলতে পারে এবং ততদিন ক্যানবেরাবাসীদের জন্য যে কোনো পরিবর্তনের আশঙ্কাও থাকছে। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানে এবছর ক্যানবেরা দাবানলের উপর আমরা দুজন অতিথির কথা শুনব। তারা হলেন ডক্টর তানভীর হোসেন, একজন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, এবং অস্ট্রেলিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ সুফিউর রহমান। আমরা তিনটি খণ্ডে তাদের কথাগুলো শুনব। প্রথমে ডক্টর তানভীর হোসেনের কাছে শুনব গত দুই সপ্তাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের বর্ণনা। তারপর মহামান্য রাষ্ট্রদূতের কাছে শুনব অস্ট্রেলিয়াতে 2019 ও 2020 সালের দাবানলে উদ্ভব পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা, এবং সবশেষে ডক্টর তানভীর হোসেনের কাছে শুনব অস্ট্রেলিয়ায় দাবানলের কারণ, বর্তমান পরিস্থিতি এবং উত্তরণের সম্ভাব্য উপায়। ডক্টর তানভীর হোসেন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। আমার পাশের সাবাব দক্ষিণ ক্যানবেরার যে তিনটি সাবাব দাবানলের গতিমুখে ছিল তার একটি কন্ডারে বাস করেন। তার বাসার ব্যালকনি থেকে ক্যানবেরার দক্ষিণের দাবানলের ক্ষমতা ও পরিধি পরিষ্কার দেখা যায়। এ সপ্তাহের আর্কাইভে ব্যবহৃত ছবিটি এই ব্যালকনি থেকে তারই তোলা। আজকের এই দুই অতিথির কথা গতকাল রবিবার সন্ধ্যায় সেই ব্যালকনিতে ধারণ করা হয়। আসুন প্রথম খণ্ডে আমরা ডক্টর তানভীর হোসেনের কাছে এবারের অস্ট্রেলিয়ার দাবানলের বর্ণনা শুনি।
গত তিন মাস ধরে অস্ট্রেলিয়ায় বুশফায়ার হচ্ছে। এই বুশফায়ার, আমরা বাংলায় যাকে বলি দাবানল, এদেশে এটাকে বলে বুশফায়ার। জঙ্গলে প্রাকৃতিক কারণেই আগুন লেগে যায়, তারপর সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। অস্ট্রেলিয়ার ল্যান্ডস্কেপে অনেকে বলেন বুশফায়ারটা, এটা হল এদেশের ল্যান্ডস্কেপের একটা অন্যতম বৈশিষ্ট্য। প্রতি বছর এই দেশে বুশফায়ার হয়, কিন্তু এবছর বিশেষ করে 2019 সালে সেপ্টেম্বর মাস থেকেই এই বুশফায়ার সিজন শুরু হয়ে গেছে। প্রথম শুরু হলো কুইন্সল্যান্ডে, তারপর হলো নিউ সাউথ ওয়েলসে, তারপর ভিক্টোরিয়া, তারপর সাউথ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সম্পূর্ণ পূর্ব এবং দক্ষিণ অঞ্চল জুড়েই এই বুশফায়ার গত তিন মাস ধরে চলছে। এই বুশফায়ার সিজনটা কমপ্লিটলি বলা যায় যে অভূতপূর্ব, যাকে ইংরেজিতে বলে আনপ্রেসিডেন্টেড। এরকম বুশফায়ার আমি অস্ট্রেলিয়াতে আছি 25 বছর, আমি দেখিনি। আমার একজন সিনিয়র কলিগের সাথে আমি সেদিন কথা বললাম, তার বয়স 70 বছরের মতো। সে বলল তার এই দীর্ঘ জীবনে অস্ট্রেলিয়ায় প্রতি বছরই সে বুশফায়ার দেখেছে, কিন্তু এই ধরনের বুশফায়ার, এত দীর্ঘ সময় ধরে বুশফায়ার জ্বলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায়, এটা তার কাছেও মনে হয়েছে অভূতপূর্ব। এবং পত্রপত্রিকা আমরা সেটা দেখেছি যে এবছরের বুশফায়ারটা এত দীর্ঘমেয়াদী হচ্ছে যেটা কখনো আগে হয়নি বা আগে দেখা দেয়নি। আমরা এতদিন বুশফায়ার দেখছি পত্রপত্রিকার পাতায়, টিভিতে দেখছি, বিভিন্ন স্টেটে বুশফায়ার হচ্ছে, কিন্তু গত সপ্তাহ থেকে এই বুশফায়ার চলে এসেছে আমাদের বাসার খুব কাছে। আমরা থাকি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে, এর দক্ষিণ প্রান্তে একটা বিশাল ন্যাশনাল পার্ক আছে যাকে বলে একটা বন, এর নাম হল নামাজি ন্যাশনাল পার্ক। এখানে গত রোববার দিন হঠাৎ করেই দুপুরবেলায় আগুন লেগে যায়। তারপর এখন যেহেতু অস্ট্রেলিয়ায় খরা চলছে এবং সব জায়গায় বৃষ্টিপাত খুব কমে গেছে, মানে এখানে যেটা হয়েছে সেটা হলো যে আগুনগুলো যেন ছড়িয়ে পড়ছে খুবই দ্রুত। এই বুশফায়ারটা যখন শুরু হলো তার দুদিনের মধ্যেই দেখা গেল এটা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এবং যেখান থেকে বুশফায়ারটা শুরু হয়েছে ক্যানবেরার কাছে নামাজি ন্যাশনাল পার্কে, এটা খুব দুর্গম একটা জায়গায়, এখানে গিয়ে সরাসরি সে আগুন নেভানোর মতো যে টেকনোলজি বা ক্যাপাসিটি সেটা তখন হয়তো এখানে ছিল না, যে কারণে বুশফায়ারটা দ্রুত ছড়িয়ে পড়ে ক্যানবেরার একেবারে উপকণ্ঠে চলে এসেছে। তা আমি এবং আমার যেসব প্রতিবেশী এখানে থাকেন বাংলাদেশি বা অন্যান্য যারা, তারা সবাই গত তিন দিন ধরে খুবই উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ আমরা আমাদের ঘরে বসে দেখতে পাচ্ছি দূরে আগুনের লেলিহান শিখা। মাঝে মাঝে শিখাটা বাড়ছে, মাঝে মাঝে কমছে, কিন্তু একেবারে নিভে যাচ্ছে না। আর বুশফায়ারের একটা বৈশিষ্ট্য হল যে বুশফায়ারের আগুন ছড়িয়ে পড়ে বাতাসের কারণে। একটা ভয় আমাদের সবসময় কাজ করেছে গত দু তিন দিন ধরে যে বাতাসের গতি যদি বনের দিক থেকে শহরের দিক থেকে চলে আসে তাহলে আগুনটা খুব দ্রুতই এখানে ছড়িয়ে পড়বে। এবং ক্যানবেরার যে স্থানীয় সরকার তারাও এটাকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। তার পেছনে একটা কারণও আছে। তার কারণ হল 2003 সালে ক্যানবেরাতে একটা ভয়াবহ বুশফায়ার হয়েছিল যার ফলে ক্যানবেরাতে 4 জন মানুষের প্রাণহানি হয় এবং 500-র বেশি বাড়ি ধ্বংস হয়ে যায় সেই সময়। এবং সেই সময় কিন্তু এত প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই বুশফায়ারটা শুরু হয়েছিল এবং ঘণ্টা খানেকের মধ্যেই দেখা গেল যে এটা ছড়িয়ে পড়ল বিভিন্ন জায়গায়। কিন্তু এবছর আমার কাছে মনে হয়েছে যে পূর্বের অভিজ্ঞতা থেকে বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা দেখেছেন যে এটাকে, এই বুশফায়ারের যে ভয়াবহতা এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা আগে থেকেই যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে বুশফায়ারটা শহরের দিকে না ছড়িয়ে পড়ে। বিশেষত গতকাল থেকে আমি ক্যানবেরার যে অংশে বসবাস করি এখান থেকে বুশফায়ারের যে আগুনের যে প্রজ্বলমান শিখা সেটা স্পষ্ট দেখা যায়। এবং আমি আমার বারান্দায় দাঁড়িয়ে দেখেছি কিছুক্ষণ পরপরই বিভিন্ন ধরনের হেলিকপ্টার, প্লেন, এমনকি খুব বিশাল আকৃতির প্লেন থেকেও অনেক ধরনের কেমিক্যাল এবং পানি ছড়ানো হচ্ছে। এবং এটা বলাই বাহুল্য যে গ্রাউন্ডেও অনেক ফায়ার ফাইটাররা ফাইট করে চলেছেন এই বুশফায়ারকে থামানোর জন্য। গতকাল আমি এখানে একটা কমিউনিটি মিটিংয়ে গিয়েছিলাম, সেই মিটিংয়ে স্থানীয় একজন মন্ত্রীও ছিলেন এবং এখানকার ফায়ার যে ডেপুটি চিফ উনিও ছিলেন। তারা আমাদেরকে সবাইকে বললেন যে বুশফায়ার যদি, এটা ছিল গত শুক্রবারের কথা, বললো যে শনিবার যেটা আজকের দিনে এটা টেম্পারেচার তাপমাত্রা অসম্ভব বেশি থাকবে এবং বাতাসের গতিবেগও পরিবর্তিত হয়ে যেতে পারে। তারা একটা কথার কথা বলেছিলেন যেটা খুবই আশঙ্কাজনক, সেটা হলো এই বুশফায়ারটা এত বড়, তখন ছিল এটা 18,000 হেক্টর, যেটা বেড়ে পরে এখন 54,000 হেক্টরে পরিণত হয়েছে, যে এত বিশাল বুশফায়ারের ফলে এর একটা নিজস্ব আবহাওয়া তৈরি হয় এবং এর কারণে বাতাসের গতিবেগ অনেক সময় পরিবর্তিত হয়ে যেতে পারে এবং বাতাস শহরের দিকে চলে আসতে পারে। এবং তার ফলে সবচেয়ে বড় যেটা ভয়ের ব্যাপার ছিল সেটা হলো যে এর সাথে যে জ্বলন্ত যে এম্বার, যে পাতা, গাছের পাতা যেগুলো পুড়ে গেছে সেগুলি বাতাসে উড়ে এসে ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জায়গায় এবং এর ফলে আরো নতুন আগুন সৃষ্টি হতে পারে যাকে বলে স্পট ফায়ার। তো এসব ব্যাপারে আমাদেরকে আগেই বলা হয়েছে এবং বলা হয়েছে যে আপনারা যে যার নিজের বাসা গিয়ে বাসার আশেপাশের এলাকাগুলিকে পরিষ্কার রাখবেন এবং যাতে পাতা উড়ে এসে আপনার বাসায় আগুন খুব সহজে লাগাতে না পারে। আরেকটা জিনিস, সবচেয়ে বড় জিনিস যেটা আমাদেরকে বলা হয়েছিল যে প্রস্তুত থাকার জন্য যদি কোনো সময় আমাদেরকে এই এলাকা ত্যাগ করতে বলা হয়, ইভাকুয়েশন অর্ডার দেওয়া হয় যেন সাথে সাথে আমরা সেটা পালন করতে পারি। কারণ তারা কোন ধরনের ঝুঁকি নিতে চান নাই, ক্যানবেরায় কোনো মানুষের প্রাণহানি হোক অথবা কোনো ঘরবাড়ির ধ্বংস হয়ে যাক। তো আমার কাছে মনে হয়েছে যে এটা অতিরঞ্জিত কিছু নয়, সরকারের তরফ থেকে যথেষ্ট প্রিকশন নেওয়া হয়েছিল। আর আজকে আমি যেটা দেখেছি, আজকের দিনটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে অসংখ্যবার উড়োজাহাজ থেকে এই ফায়ার ফ্রন্টকে থামানোর জন্য বারবার কেমিক্যাল, এক ধরনের রিটার্ডেন্ট বলে, সেই রিটার্ডেন্টগুলো যখন গাছের উপর ফেলা হয় সেই গাছগুলোতে আর আগুন আসতে পারে না, আগুনটা ওখানেই থেমে যায়। এবং আজকে আমি রেডিওতে শুনলাম যে তারা এরকম 4-5 কন্টেইনমেন্ট লাইন তৈরি করেছিলেন যাতে শহরের দিকে যাতে আগুনটা না আসতে পারে। তো আমি আমাদের এসব অকুতোভয় ফায়ার ফাইটারদেরকে ধন্যবাদ জানাই, কারণ তাদের এই এফোর্টের ফলেই, তাদের এই পরিশ্রম এবং তারা বলতে গেলে মানে রাউন্ড দ্য ক্লক তারা কাজ করে যাচ্ছেন, আজকে ক্যানবেরার যে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত সেটা ঘটেনি। এবং আরেকটা জিনিস হলো, আবহাওয়াটাও আজকে আমাদের অনুকূলে ছিল, যার ফলে বাতাসটা অন্যদিকে ছিল, আগুনটা শহরের দিকে না এসে শহরের বাইরের দিকে ছড়িয়ে গেছে। কিন্তু আগুনটা এখনো জ্বলছে, আমি আমার বাসার বারান্দায় বসে এখন কথা বলছি, আমি দেখতে পাচ্ছি চারিদিকে এখনো আগুন আছে। তবে গতকাল আমি যে আগুন দেখেছি তার তুলনায় এই আগুনটা কিছুই নয়, গতকাল এর চেয়ে অনেক বেশি আগুন ছিল। আজকে আগুনের পরিমাণ কমে গেছে এবং আগুনটার ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। তার মানে সেই কারণেই আজকে ফায়ার ডেঞ্জার যে অ্যালার্মিং যে অ্যালার্ম যেটা ছিল সেটা কমিয়ে লাল থেকে হলুদে চলে এসেছে। তার মানে এটা এখন হচ্ছে ওয়াচ অ্যান্ড অ্যাক্ট, এখন আমাদেরকে বলা হয়েছে তোমরা লক্ষ্য করো, তোমরা ভিজিলেন্ট থাকো, কিন্তু তোমাদের এটা ইমার্জেন্সি না, শহরের দিকে আগুন এখন আসছে না। যাই হোক, অস্ট্রেলিয়ায় এই দাবানল একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা দাবানল এর আগে দেখেছি 2003 সালে, 17 বছর পর আবারও দেখলাম। বছর যেটা সবচেয়ে আমার কাছে মনে হয়েছে যেটা আনপ্রেসিডেন্টেড, যেটা 3 মাস হয়ে গেছে এখনো আগুন থামছে না, আমরা জানি না আরো কত মাস এভাবে চলবে। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টিপাত হবে এবং একমাত্র মুষলধারে বৃষ্টি হলেই এই আগুন হয়তো নিভে যাবে, আমরা সেই আশায় আছি।
এবারে দ্বিতীয় খণ্ডে আমরা অস্ট্রেলিয়াতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের কাছে এবারের দাবানল ও বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ডের কথা শুনি।
আপনাকে ধন্যবাদ এবং আপনার শ্রোতা মন্ডলীকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। অস্ট্রেলিয়ার বুশফায়ার কথা আমরা অনেক শুনেছি, কিন্তু 2019 শেষ ভাগ থেকে যেভাবে বুশফায়ারটা ছড়িয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটে, এর মাত্রা সম্বন্ধে কোনো ধারণা আমাদের ছিল না। এবং গত 3 মাস ধরে যেভাবে বুশফায়ার এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়াচ্ছে এবং তার যে মাত্রা এবং ভয়াবহতা, এটা আমাদের দেখার এবং এক্সপিরিয়েন্স করার একটা মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানলাম। বিশেষত এই বিষয়টা ব্যাপকতা এবং এর কাছে মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা বিষয়টা প্রস্ফুটিত হয়েছে। এই গত কয়েক সপ্তাহ ধরে ক্যানবেরার আশেপাশে পাহাড়গুলোতে যেভাবে আগুন লেগেছে এবং তার ইম্প্যাক্টে প্রায় 3-4 সপ্তাহ আমরা ধোঁয়া এবং ধোঁয়ার মতো একটা পরিবেশে আমরা আটকা, এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কমিউনিটি মেম্বারদের, অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরিতে যারা বসবাস করছেন তাদের হচ্ছে, হয়েছে। তাদের এই সমস্যার গুলো দেখে আমাদের দূতাবাসের তরফে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি কিছু সাহায্য বা কোনো প্রকারের সহযোগিতা করতে পারি সেটা খুবই কাজের হবে। বাংলাদেশ সরকারের তরফ থেকে যখন পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে তার বক্তব্য জানান একটা চিঠিতে, উনি যদি কোন প্রকারের সহায়তা বাংলাদেশের তরফে দেওয়া সম্ভব হয় সেটা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে, এটা দিতে বাংলাদেশ আগ্রহী থাকবে, সেটা আমরা যেমন জানিয়েছি। একইভাবে দূতাবাসের তরফে আমরা সিডনি বা কুইন্সল্যান্ডের বিভিন্ন জায়গাতে যখন আগুন ছড়িয়ে পড়ে সেই সব কমিউনিটির সাথে যোগাযোগ এস্টাবলিশ করি খুব দ্রুততার সাথে। আমরা ফেসবুকের অ্যাকাউন্ট যে আছে প্লাস দূতাবাসের ওয়েবসাইটে আমরা প্রথম থেকেই বিষয়টা ফলো করি এবং সেখানে কমিউনিটির জন্য বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিই, এবং সেই অ্যাডভাইসের সাথে সাথে আমরা কয়েকটা বিষয় করার চেষ্টা করেছি। যেমন সিডনিতে যারা ডাক্তাররা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করি, তারা যেন কিভাবে এই ধোয়ার ক্ষেত্রে বা আগুনের ক্ষেত্রে নিজেদের প্রোটেকশন কিভাবে নিতে পারেন সে বিষয়টা কমিউনিটি মেম্বারদেরকে যেন জানান। তো তারা একইভাবে একটা গ্রুপ করে এই ইনফরমেশনগুলো সবাইকে জানিয়েছে। আমরা মনে করি এতে আমাদের কমিউনিটি মেম্বারদের মধ্যে অনেকের ধারণা পরিষ্কার হয়েছে যে তারা কিভাবে এই বিপদের মধ্যে থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন। একইভাবে আমাদের কমিউনিটির বিভিন্ন মেম্বাররা যারা মেলবোর্ন, এসিটি অথবা সিডনিতে আছেন তাদেরকে আমরা চেষ্টা করেছি উদ্বুদ্ধ করতে, তারা যেন অস্ট্রেলিয়ান জনগণের সাথে মিলে যারা ফায়ার ফাইটিং এর সাথে জড়িত আছেন ভলান্টিয়ার অথবা অন্যদেরকে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়টাতে এগিয়ে আসেন। তো আমরা যেটা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি বাংলাদেশি কমিউনিটি মেম্বারদেরকে যে যারা অস্ট্রেলিয়াতে বহুদিন ধরে আছেন, অস্ট্রেলিয়া তাদের আবাস এবং অস্ট্রেলিয়ানদের প্রতি তাদের যে দায়বদ্ধতা এবং নিজেদের এই একটা বিপদের সময় অস্ট্রেলিয়ানদের পাশে দাঁড়ানোর জন্য যে আগ্রহ এবং যে কমিটমেন্ট সেটা সে বিষয়টা আমরা তাদের সাথে আলোচনা করেছি। আমি খুবই খুশি যে বাংলাদেশ কমিউনিটি তাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আমি জানি ক্যানবেরাতে এবং অন্যান্য জায়গাতে বিভিন্ন ধরনের ভলান্টারি কাজকর্ম হাতে নেওয়া হয়েছে, ফান্ড রেজিং মোবিলাইজেশন করা হচ্ছে। তো এই বিষয়গুলো আমি মনে করি কমিউনিটির জন্য একটা তাদের নিজেদের দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে একটা ভালো উদ্যোগ। বিশেষত গত তিন দিন এসিটি চারপাশে যে আগুনের দেলিহান শিখা সেটা স্বচক্ষে দেখার আমার এবং আমাদের সুযোগ হয়েছে। আমরা কমিউনিটির যারা বিশেষত ক্যানবেরার শহরের দক্ষিণাংশে থাকেন, ব্যাংকস, কন্ডর এবং গর্ডনের বিশেষত যারা আছেন তাদের সাথে আমরা গত পরশু দিন কালকে আমরা কথাবার্তা বলেছি। ওনারা নিজেদের মতো ইমার্জেন্সির মোকাবেলার জন্য যে ব্যবস্থাগুলো নিচ্ছেন আমরা তাদের সাথে কথাবার্তা বলে ওই জিনিসগুলো অবলোকন করার পাশাপাশি তাদেরকে বলেছি যে কখনো কোনো সহায়তা যদি লাগে সেটা দূতাবাসের তরফ থেকে, হাইকমিশনের তরফ থেকে এটা নেওয়া হবে। আমরা আমাদের কলিগরা সবার সাথে এই বিষয়টা সার্বক্ষণিকভাবে যোগাযোগের মধ্যে আছেন এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথাবার্তা বলছি এবং আমার বিষয়টার ভয়াবহতা অনুভব করার জন্য আমি নিজে অনেক জায়গায় গেছি দেখার জন্য, এবং সেরকমই একটা প্রয়াসের মধ্যে দিয়ে আমি আজকে কন্ডরে একজন বাংলাদেশি প্রবাসী ভাইয়ের বাসায় আপনাদের সাথে কথা বলছি। আমাদের মনে হয় অস্ট্রেলিয়াতে এই সমস্যা আরও অনেকদিন থাকবে এবং এটার ব্যাপারে অস্ট্রেলিয়ান নীতি নির্ধারকরা যে সিদ্ধান্ত নেবেন সেটা তো থাকবেই, কিন্তু বাংলাদেশি কমিউনিটি যারা অস্ট্রেলিয়াতে নিবাসী হিসেবে তাদের রাজনৈতিক পরিচয় যেটাই থাকুক না কেন সবাই এই বিষয়টাতে একতাবদ্ধ থাকবে এবং প্রাকৃতিক দুর্যোগ এবং এর সাথে অ্যালাইড যে সাবজেক্টগুলো আছে এটা নিয়ে অস্ট্রেলিয়ার মধ্যে যে আলোচনা শুরু হয়েছে জনগণের মধ্যে তার মধ্যেও আপনারা একটা ইতিবাচক ভূমিকা রাখবেন, যে যে অবস্থানে আছেন সেখান থেকে যদি বিষয়টা কিভাবে অ্যাড্রেস করলে অস্ট্রেলিয়ানদের জন্য লং টার্মে ভালো হবে আপনারাও সেখানে একটা নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে যুক্ত হবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি মনে করি এটা লং টার্মে অস্ট্রেলিয়ার জন্য ভালো হবে, আপনাদের সবার জন্য ভালো হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
সবশেষে তৃতীয় খণ্ডে আমরা ডক্টর তানভীর হোসেনের কাছে অস্ট্রেলিয়ার দাবানলের কারণ এবং উত্তরণের সম্ভাব্য উপায়গুলি শুনি।
অস্ট্রেলিয়াকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ। তার কারণ হল পৃথিবীর অন্যান্য মহাদেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয় অস্ট্রেলিয়াতে তার তুলনায় গড়পড়তা বৃষ্টিপাত কমই হয়। কিন্তু তার মানে এই না যে অস্ট্রেলিয়াতে একেবারেই বৃষ্টিপাত হয় না। অস্ট্রেলিয়াতে বৃষ্টিপাত হয় কিন্তু সেটা সিজন ওয়াইজে দেখা যায় যে কিছু সময় এসে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় তারপর আবারও বৃষ্টিপাত হয়। কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য মহাদেশের তুলনায় অস্ট্রেলিয়াতে বৃষ্টিপাত কিছুটা কম হয়। আমরা যেটা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ যে গড়পড়তা যে বৃষ্টিপাত হয় তার চেয়ে অনেক কমে গেছে। এবং একজন বিশেষজ্ঞ কিছুদিন আগে একটা সমীক্ষায় দেখিয়েছেন যে গত 100 বছরে অস্ট্রেলিয়ায় যে গড় বৃষ্টিপাত হয়েছে গত 2-3 বছরে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা গত 100 বছরের গড়ের চেয়ে অনেক কম। তো ব্যাপারটা হলো এটাই যে অস্ট্রেলিয়ায় এখন একটা ব্যাপক খরা চলছে, যার কারণে অস্ট্রেলিয়ার কৃষক সমাজ খুবই বিপদে পড়েছেন। তাদের ফসল উৎপাদনের উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যারা পশুপালন করেন তারাও পশু খাদ্য পাচ্ছেন না, কারণ মাঠ ঘাট সব শুকিয়ে গেছে। এর আরেকটা প্রভাব পড়েছে গাছপালার উপরে, বিশেষ করে বন জঙ্গলে, সেখানেও গাছপালা শুকিয়ে গেছে, খুবই শুষ্ক অবস্থায় আছে। এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া যখন বুশফায়ার সিজন শুরু হয় এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় এবং এটা দীর্ঘমেয়াদী হচ্ছে। এ ব্যাপারে যে কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে, যেটাকে বিজ্ঞানীরা বলছেন ক্লাইমেট চেঞ্জ, তার একটা বিরূপ প্রতিক্রিয়া এখানেও আমরা দেখতে পাচ্ছি। তার কারণ যেটা আমি আগেই বললাম যে গড়পড়তা বৃষ্টিপাত কমে গেছে, গড়পড়তা বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে যেটা হয়েছে যে আমাদের গাছপালা বন জঙ্গল এগুলো অনেক শুকিয়ে গেছে, বাতাসের আর্দ্রতাও কমে গেছে। তার সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো বাতাসের গড় তাপমাত্রাও বেড়ে গেছে। আমরা জানি যে বৈশ্বিক যে উষ্ণতা বাড়ছে তার মূল কারণ হল কার্বন ডাইঅক্সাইড, যে গ্যাস আছে আমাদের অ্যাটমসফিয়ারে, সেই কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়ছে। এবং গত 100 বছরে দেখা গেছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখন যেটুকু বেড়েছে তার ফলে অ্যাভারেজ টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে গেছে এবং এটা কিন্তু বাড়তির দিকেই আছে। এবং এভাবে যদি পৃথিবীর তাপমাত্রা, বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকে, এর বিরূপ প্রতিক্রিয়া শুধু দাবানলে নয়, বিভিন্ন দেশে বিভিন্নভাবে দেখা যাবে। দেখা যাবে যে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, দাবানলের সংখ্যা তো বাড়বেই, তাছাড়া দেখা যাবে খরা, এমনকি অতি বন্যাও হতে পারে। কারণ তাপমাত্রা বাড়ার ফলে যে জিনিসটা হবে সেটা হল দক্ষিণ মেরু, বিশেষত দক্ষিণ মেরুর কথাই বলছি, কারণ পৃথিবীর বিশাল এক বরফের ভাণ্ডার হল দক্ষিণ মেরু, যেখানে অনেক বরফ জমে আছে। সেখানে আস্তে আস্তে যখন বরফগুলি গলা শুরু করবে, গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, তখন পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে সমতল ভূমির যেসব দেশ আছে সেই দেশগুলো ডুবে যাবে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তার উপকূল অঞ্চলের একটা বিশাল এলাকা তলিয়ে যাবে এই সমুদ্রপৃষ্ঠ উচ্চতার কারণে। কিন্তু আমরা যদি দেখি যে যেসব ঘটনাগুলি ঘটছে, সেটা দাবানলই বলি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিই বলি, খরা, বন্যা, অতিবৃষ্টি অথবা ঘূর্ণিঝড়, এসবের মূল কারণ কিন্তু হল জলবায়ু পরিবর্তন। এবং জলবায়ু পরিবর্তনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৃদ্ধি পাওয়ার জন্য। তার মানে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হল সিমটম, এটা কিন্তু রোগ নয়। রোগের মূল কারণটা হল যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। তা এখন এই তার মানে হল গ্যাসের পরিমাণটা কমাতে হবে, কিন্তু এটা কমানোর খুব সহজ কাজ নয়। তার কারণ হল পৃথিবীতে যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীতে বিভিন্ন দেশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে থেকে শুরু করে উন্নত বিশ্বের দেশগুলি সবাই এখন উৎপাদন বাড়ানোর জন্য তাদের বিদ্যুৎ শক্তি এবং বিভিন্ন ধরনের এনার্জি সোর্সের জন্য তারা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। কিভাবে? কারণ বেশিরভাগ ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কোল থেকে, কয়লা থেকে, কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমাতে হলে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে কোল ফায়ার যেসব পাওয়ার স্টেশন আছে সেগুলির সংখ্যা কমিয়ে ফেলতে হবে, পারলে সেগুলি জিরোতে নিয়ে আসতে হবে। এবং যে নবায়নযোগ্য যেসব বিদ্যুৎ আছে, যেমন সোলার এনার্জি বলি বা যে উইন্ড টারবাইন বা বিভিন্ন ধরনের যেসব নবায়নযোগ্য বিদ্যুৎ আছে যেগুলি পরিবেশের কোনো ক্ষতি করে না বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না, সে ধরনের বিদ্যুৎ শক্তিতে আমাদের ফিরে যেতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হলো যে আমাদের প্রচুর বৃক্ষায়ন করতে হবে, কারণ গাছের একটা বিরাট ভূমিকা আছে এখানে। কারণ আমরা জানি যে গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এবং তার ফলে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে গাছের একটা বিরাট ভূমিকা আছে এবং তার ফলে এবং অক্সিজেন চলে আসে। অক্সিজেনের চেয়ে কিন্তু মূল পরিবর্তনটা হলো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যাতে না বাড়ে। এছাড়া বিজ্ঞানীরা আরও বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করছেন যার ফলে হয়তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা কমাতে পারি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা আমি মনে করি যে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং শুধু সচেতনতা জনমানুষের মধ্যে নয়, আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশের পলিসি নির্ধারণ করেন, তাদের মাথায় এটা ঢুকাতে হবে যে এই পৃথিবীটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন না ঠেকালে এই পৃথিবীটা আলটিমেটলি আমাদের জন্য বাসযোগ্য থাকবে না। এটা হয়তো আগামী 10 বছর হবে না বা 20 বছর হবে না, কিন্তু 50-100 বছরের মধ্যে ব্যাপক পরিবর্তন হবে যদি আমরা এই জলবায়ু পরিবর্তনের যে ধারা এটাকে পরিবর্তন করতে না পারি। এবং এটার আলামত অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের সামনে যে দাবানল আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখা যাচ্ছে যে লিঙ্কড হয়ে আছে সেই জলবায়ু পরিবর্তনের সাথে। গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা সবাই গাড়ি ব্যবহার করছি, গাড়িতে আমরা ফসিল ফুয়েল মানে পেট্রোল অথবা ডিজেল ব্যবহার করছি, কিন্তু এগুলি সবই কিন্তু পরিবেশের ক্ষতি করছে। বিশেষত আমি যে কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধির ব্যাপারে এই ধরনের গাড়ির ইঞ্জিন একদম সরাসরিভাবে দায়ী। সেজন্য আস্তে আস্তে যেটা করতে হবে সেটা হলো যে ওই যে নবায়নযোগ্য বিদ্যুতের কথা যেটা বললাম, যে বিদ্যুৎ চালিত গাড়ি যার কোনো ইমিশন হবে জিরো, এবং যদি ইমিশন কিছু হয়ে থাকে শুধু এটা ওয়াটার ভ্যাপার হবে। আমরা যদি আস্তে আস্তে আমাদের গাড়ির ইমিশন থেকে কার্বন ডাইঅক্সাইড ইমিশন কমিয়ে ফেলতে পারি বা একদম জিরো করে ফেলতে পারি, এটাও কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলবে, পজিটিভ প্রভাব আমি বলবো, ইতিবাচক প্রভাব আমাদের এনভায়রনমেন্টের উপর ফেলবে। আসলে ব্যাপারটা হলো এটা একটা খুবই একটা জটিল বিষয়। প্রতিটা ক্ষেত্রে আমাদের নিজেদের যে কার্বন ফুটপ্রিন্ট যেটাকে বলা হয় এটা কমাতে হবে, এবং এটা কমাতে হলে আমাদেরকে আমাদের যানবাহন চলাচলের ব্যাপারে দেখতে হবে যেন আমরা বায়ু দূষণ না করি, এবং সর্বক্ষেত্রে আমাদেরকে কতগুলো জিনিস মেনে চলতে হবে। আর একটা জিনিস আমি বিয়ে করতে চাই যে সম্পদের অপব্যবহার, আমরা কিন্তু অনেক সম্পদ অপব্যবহার করি, আমরা কিন্তু অনেক কিছু রিসাইকেল করতে পারি, যেটা আমরা যদি একই জিনিস আমরা বারবার রিসাইকেল করে ব্যবহার করি তাহলে কিন্তু এটাও প্রকৃতির জন্য বা পরিবেশের জন্য একটা ইতিবাচক প্রভাব ফেলবে। তো এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হলে ছোটবেলা থেকে আমি মনে করি, বিশেষ করে যারা, কারণ এটার জন্য বড় ক্ষতিগ্রস্ত যারা হবে তারা হল পরবর্তী প্রজন্ম, যাদের বয়স এখন কম, যারা এখন থেকে 30-40 বছর পরে দেখবে তাদের জীবদ্দশায় যেসব ঘটনা ঘটছে, তার জন্য পদক্ষেপ কিন্তু এখনই নিতে হবে। এবং এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হল জনসচেতনতা বৃদ্ধি করা, এবং এটা স্কুল লেভেল থেকে আমি মনে করি করতে হবে। এবং শুধু তাই নয়, আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকেও জিনিসটা বোঝাতে হবে যে আমাদের সবাইকে একযোগে এটাতে কাজ করতে হবে, কারণ আমাদের একটাই পৃথিবী, আমাদের একটাই গ্রহ যেখানে আমরা বসবাস করি। এই গ্রহটাকে যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর কোনো দ্বিতীয় কোনো বাসভূমি নেই। সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো ছাড় দিলে চলবে না।
শ্রোতা বন্ধু, অনুষ্ঠানে যেমনটি বলেছি, অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষিপ্তভাবে এবছর গ্রীষ্মকালীন যে দাবানলগুলো শুরু হয়েছিল তার অনেকগুলো এখনও চলছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার তিন দিকে 20 কটি এখনও নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে যে দাবানলটি ক্যানবেরার অতি কাছে চলে এসেছিল সেই অরোরাল ভ্যালি বুশফায়ার এখনও জ্বলছে। গতকাল বিশাল এই দাবানলের আয়তন ছিল 5,500 বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার আয়তনের চেয়েও বেশি। গত পরশু বায়ু পরিবর্তনে ক্যানবেরার বসতবাড়ি নিশ্চিত সর্বনাশ থেকে রক্ষা পেলেও তার জন্য ছিল যার পর নাই প্রস্তুতি। দমকল বাহিনী, স্বেচ্ছাকর্মী দল, সামরিক বাহিনী, বিমান ও হেলিকপ্টারের কর্মীবৃন্দ এবং সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষ যে কোনো বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। স্থানীয় রেডিও স্টেশন এবিসি ক্যানবেরা সারাক্ষণ দাবানলের পরিস্থিতি, সতর্কতাবাণী এবং স্থানীয়দের জরুরি নির্দেশ প্রদান করেন। ইমার্জেন্সি সার্ভিসেস এজেন্সি ACT তাদের ওয়েবসাইট এবং নিউ সাউথ ওয়েলস সরকারের ফায়ার নিয়ার মি মোবাইল অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতির বিবরণ প্রকাশ করেন। এছাড়া ক্যানবেরাতে প্রবাসী বাংলাদেশীদের একমাত্র সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করেন। ক্যানবেরা প্রবাসী বাংলাদেশীদের একটি স্বনামধন্য ত্রাণ প্রতিষ্ঠান লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ আগুন নেভানোর দায়িত্বে কর্মরতদের জন্য খাবার যোগান দেন। ক্যানবেরার প্রতিটি বাসিন্দা পর্দার আড়ালের এসব কর্মীদের কাছে ঋণী এবং চিরকৃতজ্ঞ। শ্রোতাবন্ধু, যে দাবানলে অস্ট্রেলিয়ায় এবছরের শুরু, তার শেষটা এখনো অনিশ্চিত এবং অজানা। পোড়া বন, চারণভূমি আর নিশ্চিহ্ন হয়ে যাওয়া বন্য পশু পাখির এ দেশ অস্ট্রেলিয়ার জীবন ফেরাতে প্রয়োজন বৃষ্টির মুষলধারে, যা ক্যানবেরার আকাশে এখনো প্রত্যাশার, অপেক্ষার এবং প্রার্থনার। আজকের অনুষ্ঠানের অতিথি ডক্টর তানভীর হোসেন ও মহামান্য রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ সুফিউর রহমানকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। অনুষ্ঠানে ব্যবহৃত আবহ সঙ্গীত প্রেয়ার ফর এনলাইটেনমেন্ট এর শিল্পী ছিলেন ক্রিস কিম্বার। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।